মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন পার্থ মুখার্জির কাহিনী তারো পাহাড়ের রূপকথা। কোন কোন ভয়াবহ ঘটনার শুরুটা হয় ভারী গোবেচারা মামুলি কোনো ঘটনা দিয়ে। একটা দুটো কাকের ডাক, একটুখানি শনশনে হাওয়া, তার মধ্যেই লুকিয়ে থাকে বিপদ সংকেত। আসলে হয়তো এই সংকেতের মাধ্যমে মহাজগৎ আমাদের আগে থেকে জানিয়ে দিতে চায় যা ঘটছে তা আগেই ঘটে গেছে, যার আশঙ্কায় আমরা দিন গুনছি তা বাস্তবে পরিণত হয়েছে অতীতে বহুবার। আজও কি তেমন কিছু ঘটে যাওয়ার দিন? শুনতে থাকুন পার্থ মুখার্জির কাহিনী তারো পাহাড়ের রূপকথা।
সকাল থেকে ছুটে বেড়াচ্ছে বুধিয়া। শম্ভু, হরিয়া আর ছোটুর সাথে একবার মাঠ, একবার টিলা, টায়ার চালিয়ে গোটা গ্রামের এক চক্কর লাগিয়ে ফেলছে ওরা। সকাল গড়িয়ে বেলা হয়েছে বেশ, ওদের এখনো হুঁশ হয়নি। এই বয়সটা বোধহয় হুঁশ হারাবার। গ্রীষ্মের প্রখর ঝাঁজ এখনো ওদের কাবু করতে পারেনি। তারো পাহাড়ের কোলে ছবির মতো ছোট্ট গ্রাম ঢুইলা। এককালে চারপাশে গভীর জঙ্গল ছিল, হায়না হাতি ভাল্লুকে ভরা ছিল সে জঙ্গল। এখনো তারো পাহাড়ের গায়ে ছোট ছোট গুহায় তাদের বসবাসের চিহ্ন মেলে। তারো পাহাড়কে ঘিরে রয়েছে অনেকগুলো ছোট বড় টিলা, একসাথে দেখে মনে হয় রাক্ষসদের সভায় কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে তারো। তারোর অপর প্রান্তেই ঝাড়খণ্ড আর এদিকে মানভূম, তাই এই গ্রামে হিন্দি বাংলা মিলেমিশে একাকার। ঢুইলার পাশেই আদিবাসী গ্রাম তালগোড়া, সেখানে বেশিরভাগ বাস্কে, খেরোয়াল, মাহাতো সম্প্রদায়ের বসবাস। ঢুইলার বেশিরভাগ পুরুষ মেষপালক, বুধিয়ার বাপও তাই। বুধিয়াও বড় হয়ে গরু মোষ ছাগল পালবে বড় মুখ করে বলে বেড়ায় বন্ধুদের। স্কুলের ভুবন মাস্টারকে এসব বলে ও বকা খেয়েছিল একবার। মাস্টার বলেছিল,
কেন তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতে পারিস না?
ওসব হয়ে কি হবে বোঝেনি বুধিয়া, ও শুধু বোঝে অবলা পশুগুলোর চোখের ভাষা। আগেই বুঝে যায় কোন মহিষটার ভুক লেগেছে, কোন ছাগলটা পালাতে চাইছে, কোন গরুটার গায়ে ঘা হয়েছে। ওর বাপ তাই এসব ব্যাপারে বুধিয়াকে ভরসা করে। ক্লাস সেভেনে পড়া ছোট্ট ছেলের কাছে এ বিশাল ব্যাপার বটে। আজ গরমের ছুটি পড়েছে ওদের স্কুলে, খালি গায়ে হাফ প্যান্টুল পরেই ছুটে বেড়াচ্ছে বুধিয়া। জঙ্গলে আর জলায় যাওয়া বারণ আছে ওর, তাই বাকি সর্বত্র নিজের টায়ারের চিহ্ন এঁকে চলেছে। এক হাতে প্যান্টুলের এক কোণ ধরে আর এক হাতে ছোট্ট একটা কাঠের টুকরো দিয়ে হনহনিয়ে টায়ার ছুটিয়ে চলেছে। খেয়াল করেনি কখন টিলার পশ্চিমে এসে পড়েছে। শম্ভু হরিয়ারা তখনও বেশ পিছনে। এই পশ্চিমের রাস্তাটাই জলার দিকে যায় বটে, জঙ্গলে হাতির ভয়ে যাওয়া নিষেধ তা বুধিয়া জানে, কিন্তু জলায় যেতে ওর বাপ কেন নিষেধ করে তা সে বোঝে না। শম্ভু এসে পৌঁছেই জলায় যেতে উদ্যোগী হয়, একে একে এসে পড়ে হরিয়া ও ছোটু। বুধিয়াকে জোর করে তারা। বুধিয়া ভয়ে ভয়ে বলে,
বাপু মানা করেছে, তোরা যা।
এই ডর লাগছে নাকি তোর? কিচ্ছু হবে না, দুপুরের আগেই ফিরব।
শম্ভু এগিয়ে গিয়ে বুধিয়ার কানে কানে বলে,
জলায় যেতে কেন তোর বাপু মানা করেছে জানিস?
ঘাড় নাড়ে বুধিয়া। শম্ভু ইশারায় সকলকে কাছে ডেকে আস্তে আস্তে বলে,
জলার এদো ডোবায় একটা শিংওয়ালা রাক্ষস থাকে, রাতের বেলায় আমার বাপু তার ডাক শুনেছে। আগে নাকি একটা খুনও হয়েছিল ওই জলায়, ওই জলায় রাত্রিবেলা গেলে কেউ ফিরে আসে না।
তোরা কোথায় যায়?
গাধা কোথাকার, কোথায় আবার যাবে? ওপরে চলে যায় ওপরে।
বোকার মতো ঘাড় নাড়ে বুধিয়া আবার বলতে শুরু করে শম্ভু,
ওই ডোবার পাশেই আগে ওই দিনেশ চাচার খাটাল ছিল, এখন অবশ্য সেটা উঠে গেছে, তবে বুড়ো দিনেশ এখনো ওই ভাঙা খাটালে একা একা থাকে। কয়েকটা মোষ আছে পটে, তবে কেউ ওদিকে যায় না খুব একটা, আর বুড়ো এদিকে আসে না। চ যাবি নাকি ওইদিকে? দিনে বেলা আবার ভয়ডর কিসের?
লোভনীয় প্রস্তাব। কৌতূহলে তৃষ্ণা মেটাতে সকলেই রাজি হল। গ্রীষ্মের দাবদাহে রাস্তাঘাট শুনশান, জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছে কয়েকজন বউ, নিজেদের মধ্যে গল্পে মশগুল তারা। বেলা গড়িয়ে দুপুরে চৌকাঠে মাথা ঠুকছে, কিছু সময়ের পরেই ওদের খোঁজ শুরু হবে, তাই কাল বিলম্ব না করেই চলল ওরা। জলার রাস্তা পুরোটাই গাছের ছায়ায় আবৃত, তাই রোদের তেজ কিছুটা ম্রিয়মান। একটা বুড়ো শালগাছের গোড়ায় টায়ারগুলো রেখে হেঁটে চলেছে ওরা। কয়েক বিঘে জলা জমি, যার পেছনের দিকটা শালের জঙ্গল। মাঠের কিছু অংশ ফুটি ফাটা হয়ে রয়েছে, দেখে দেখে পা ফেলছে ওরা। বেশ দূরে কয়েকটা মহিষ দেখা গেল, এঁদো ডোবার পাশেই চড়ে বেড়াচ্ছে। পাশেই বাঁশ ত্রিপলের তৈরি ভাঙা কাঠামো আর একটা ইটের ঘর। শম্ভু হাত দিয়ে ইশারা করল দাঁড়াতে।
থাম থাম, এখানেই থাম, ওই বুড়ো যদি দেখে ফেলে।
বাকিরাও সেই নির্দেশ পালনে সচেষ্ট হল, কিন্তু বুধিয়া ডোবাটায় কিছু একটা দেখেছে। সে আর একটু এগিয়ে দেখার চেষ্টা করতেই হরিয়া ওর হাত ধরে টেনে নিল। হিন্দি মেশানো বাংলায় ধমকাতে শুরু করল সে বুধিয়াকে।
আরে দিমাগ ঘুম গিয়া ক্যা, মালুম নেই উধার রাক্ষস হ্যায়।
বুধিয়া ভেবে পেল না যে এই দিনে দুপুরে আবার রাক্ষস কোথা থেকে আসবে, তবে রাতে কথা শুনলে সে নির্ঘাত ভয় পেত। পিছিয়ে গেল সে, বাধ্য হয়ে দূর থেকেই বুধিয়া ডোবার দিকে নজর দিল। দুটো অদ্ভুত আকৃতির শিং নজরে এলো তার, ডোবার জলে এদিক সেদিক করছে, বাকিদের নজর সেদিকে নেই। এরকম শিং সে আগে দেখেনি, মহিষের মাথা নয় তাহলে। চিন্তার গোলক ধাঁধায় হারিয়ে যাওয়ার আগেই শম্ভু চিৎকার করে উঠল। দিনেশ বুড়ো ওদের দেখে লাঠি হাতে এগিয়ে আসছে, প্রাণপণে ছুট লাগাল ওরা। পেছনে ফিরে তাকিয়ে সময় নষ্ট করল না, ফাটা মাটিতে মোচড় খেল হরিয়ার পা, তবু লেংড়ে লেংড়েই ছুটতে থাকল সে। টিলার কাছে এসে শান্ত হল ওরা। গরমের ছুটিটা বেশ দারুণভাবে শুরু হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে, চান খাওয়া বাকি। যে যার টায়ার নিয়ে ছুট লাগালো বাড়ির দিকে। সন্ধ্যায় বাড়ির উঠোনে খাটিয়ায় বসে শুকনো কটা চিঁড়ে চিবোতে চিবোতে আজকের কথা ভেবে চলেছে সে। বুধিয়ার এই উদাসীন মনোভাব নজর এড়ায়নি তার মায়ের। বুধিয়ার মা রূপা ঝাড়খণ্ডী, বাবা বিনোদ মানভূমির। ইটভাটায় কাজ করতে গিয়ে আলাপ, তারপর ভালোবাসা আর বিয়ে। দুই বাড়ির লোক এই বিয়ে মেনে নেয়নি, তাই আলাদা হয়ে প্রথমে কাজের খোঁজে এক জ্ঞাতি ভাইয়ের সাথে কেরালায় কয়েক বছর কাটাতে হয়েছে ওদের। তারপর ফিরে এসে এখানে ঘর বেঁধেছিল ওরা। উঠোনের পাশেই অস্থায়ী উনানে রাতের তরকারি রাঁধতে রাঁধতে তার মা হাঁক দেয় বুধিয়াকে।
ইতনা ক্যা সোচ রহি?
চমকে ওঠে বুধিয়া, ঝটপট উত্তর দেয়,
কিছু নাই মাই।
লোটাটা নিয়ে উঠানের কোণে হাত ধুয়ে লণ্ঠনের আলোটা বাড়িয়ে দেয় সে। সত্যি কি ওটা শিংমলা রাক্ষস ছিল? সে কি বুধিয়াকে দেখেছে? রাতে যদি আসে? নানান প্রশ্ন উঁকি দেয় তার অবচেতন মনের কোণে। বাবা বাজার থেকে এলে বাবার পাশে বসে একে একে প্রশ্ন করে বুধিয়া।
বাপু, জোলায় কি সত্যি দানো আছে?
ছেলের প্রশ্নে হেসে ফেলে ভোলা।
আছে তো, তাই তো রাতে কেউ ও পথ মারাই না। তুইও যাবি না?
তুমি তাকে দেখিয়েছ?
না রে বাবু, তবে একবার ডাক শুনেছিলাম। ওই হারিয়ার বাপ যেবার গাছ থেকে পড়ে গেছিল, সেবার ওকে হাসপাতালে নিয়ে যাবার সময় রাতে ওই দিক দিয়ে গেছিলাম, সেবার শুনেছিলাম।
কেমন ডাক?
ওই মুসের মতন কিছুটা।
দানোর সিং আছে?
তা জানি না, এটা তোর এত জেনে কি হবে। রাত হচ্ছে, জলদি খেয়ে শুয়ে পড়, কাল অনেক কাজ আছে।
বাবার কথা শুনে চলে বুথিয়া, তবে মনে একটা অস্থিরতা থেকে যায়। দিনেশের বয়স হয়েছে, আগের মতন দৌড়ঝাঁপ করতে পারে না। যদিও এদিকে উটকো লোক আসে না, তবু আজ সকালের মতো কিছু কৌতূহলী ছেলে ছোকরা দল এসে পড়ে মাঝে মাঝে। এই নিঃসঙ্গ জীবন যেন তার কাছে অভিশাপ। ধানবাদে পৈতৃক বাড়ি দিনেশের, কিন্তু সেখানকার পাট চুকেছে বহু বছর হল। সস্তায় বেশ অনেকটা জমি নিয়ে শুরুও করেছিল, কিন্তু বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে ছাতু মাখে সে। হ্যারিকেনের আলোয় ভালো দেখা যায় না, ছাতুতে জল বেশি দিয়ে ফেলে। আরেকটু ছাতু নিয়ে ঘন করে নুন তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে চাপা দিয়ে রাখে। ইট বার করা জরাজীর্ণ ঘরটার দেওয়ালে সাপের খোলস ঝুলছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। এর চেয়ে অনেক বড় সমস্যা নিয়ে তাকে চলতে হয়। জলার জমাট অন্ধকারে তার হ্যারিকেনের আলো যেন দূর দেশের কোনো টিমটিমে তারার মতন। আলো আছে, তবে তার কার্যকারিতা নেই। ঝিঝির ডাকে জলার ঝোপ জঙ্গলগুলো মুখরিত। বেশ ছন্দ আছে ওদের ডাকে, তবে দিনেশের সেদিকে মন নেই। কিছু কাজ এখনো বাকি আছে। হ্যারিকেনটা হাতে নিয়ে এগিয়ে চলে মোষেদের খোঁয়ারের দিকে। গোবরের গন্ধে মাটির গন্ধ চাপা পড়ে যায়, বৃষ্টি হলে গন্ধ আরো চাগার দেয়। দিনেশের এসব সয়ে গেছে, চুনি ভুষির সাদা বস্তাগুলো অন্ধকারেও দেখা যায়। ডোবার কাছে ব্যাংগুলো ডেকে চলেছে একসাথে, ডোবার কচুরিপানাগুলো পরিষ্কার করার ক্ষমতা হারিয়েছে দিনেশ। ঝুঁকে ঝুঁকে চলে সে কোমরের ব্যথায়। হ্যারিকেন দুলিয়ে দুলিয়ে খোঁয়ারে এসে থামে। চারটে মহিষ রয়েছে, গোবর কাদায় মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে সব কটা। সব ঠিক আছে, মাথা নাড়ে দিনেশ। শোবার আগে সব দেখে নেয়া তার পুরনো অভ্যাস। এবার আসল জায়গাটা দেখতে হবে তাকে। কুমারের পেছনে আর একটা কাঁচা পাকা ঘর রয়েছে টালির, সেদিকে পা টিপে টিপে এগোয় সে। ঘর থেকে অদ্ভুত ডাক ভেসে আসছে। রাতের নিস্তব্ধতায় সেই ডাক আরো জোরে শোনাচ্ছে। জানলার একটু ফাঁক দিয়ে উঁকি মারল দিনেশ। টিমটিমে হ্যারিকেনের আলোয় দিনেশ আন্দাজ করল ঘরের কোণে বসে আছে ওটা। চোখ দুটো জ্বলছে, দেহটা নড়ছে অল্প অল্প। দরজাটা ভালো করে বন্ধ করল বাইরে থেকে। ছিটকিনির খুট আওয়াজে ঘরের মধ্যে থেকে একটা ছটফটানির আওয়াজ এলো। দিনেশ আবার জানলা দিয়ে উঁকি দিল। উঠে দাঁড়িয়েছে ওটা, দরজার দিকে তাকিয়ে আছে। দিনেশ একটু ভয় পেয়ে যায়, পিছিয়ে আসে, পা টিপে টিপে ফিরে আসে ঘরে। এই সামান্য কাজেই আজকাল হাঁপিয়ে ওঠে সে, তবে উত্তেজনায় বেশি কষ্ট হয়। ছাতু মাখা খেয়ে হ্যারিকেন নিভিয়ে খাটিয়ায় শুয়ে পড়ে সে। ঘুম আসতে চায় না সহজে। মনে ভেসে ওঠে আজ থেকে বছর দেড়েক আগের সেই অভিশপ্ত দিনটার কথা, যেদিন তার খাটালে এসে দাঁড়িয়েছিল নরহরি পণ্ডিত। সাদা মাটা দোহারা চেহারা, কপালে চন্দনের তিলক, সাদা ধুতি আর লাল পাঞ্জাবি পরা সাধারণ ব্যক্তি মনে হয়েছিল প্রথমে, তবে চোখগুলো যেন কথা বলে। পিঠে একটা ঝোলা নিয়ে দিনেশের সামনে এসে দাঁড়িয়েছিল। দিনেশ তখন মহিষের ইঞ্জেকশন দিতে ব্যস্ত। দিনেশের চাচাতো ভাই সুধীর বিকেলের দুধ দুইতে ব্যস্ত। আকাশ কালো করে আছে বর্ষার মেঘে, বৃষ্টি নামতে বেশি বাকি নেই। দিনেশই প্রথম নমস্কার করে বলেছিল,
কুচাই আপকো?
উত্তরে ঘুরিয়ে প্রশ্ন করেছিল পণ্ডিতজি,
বাংলা সমঝতে হো?
সম্মতি সূচক ঘাড় নেড়েছিল দিনেশ।
আমি নরহরি পণ্ডিত, পাশের গ্রাম তালগোড়া থেকে আসছি। শুনেছি তোমার একটা মহিষের বাচ্চা হবে কয়েক মাস পরে।
দিনেশ হাঁ হয়ে গিয়েছিল। এই কথা এই লোকটা জানল কি করে? এরকম প্রশ্ন সে আশা করেনি।
আপকো কাইসে মালুম পণ্ডিতজি?
আমি সব জানি। তাছাড়া তোমার ভাই তো বাজারের মিষ্টির দোকানে দুধ দিতে গিয়ে বলেছিল, আমি সেখান থেকেই জেনেছি।
আচ্ছা, আব সমঝা। তো আপকো কে চাই?
আমার ওই মোষটা চাই।
মহিষ তো আম বেচেগা নেই পণ্ডিতজি।
আরে কিনতে চাই না, শুধু কয়েক মাস ব্যবহার করতে লাগবে।
আশ্চর্য হয়ে গিয়েছিল দিনেশ, তবে তখনও আশ্চর্যের অনেক বাকি ছিল। পণ্ডিতজি কিছু একটা বলতে গেল, কিন্তু ঠিক সেই সময় ঝেঁপে বৃষ্টি নেমে এল। তড়িঘড়ি ওরা চালা ঘরে তলায় ঢুকে এল। সেই বৃষ্টির তেজ আজও ভোলেনি দিনেশ। চারিদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল। খাটিয়ায় বসে নরহরি পণ্ডিত জানিয়েছিল তার উদ্দেশ্য।
আসলে আমি একজন সাধক, তোমাদের ভাষায় সাধু মহারাজ। এক বিশেষ প্রকার সাধনার জন্য আমার একটি গর্ভবতী মহিষ লাগবে। শোনো, আমি রাতে আসব, মহিষটার সামনে বসে নিজের সাধনা করব, ভোরের বেলা চলে যাব। তোমার কোনো কাজেই ব্যাঘাত ঘটাবো না, শুধু মহিষটা আলাদা থাকবে সবার থেকে। ওকে আমি শুধু রাতে খেতে দেব, সেই খাবারই সারাদিন খাবে। তোমরা কেউ ওর কাছে যাবে না, আর কিছু খেতেও দেবে না। বাচ্চা হওয়ার পর্যন্ত এই সাধনা চলবে। আর বাছুরটা আমি কিনে নেব, তবে ভেবো না এইসব বিনে পয়সায় চাইছি।
নিজের ঝোলা থেকে ২০০০ দুটো নোট দিনেশের হাতে ধরিয়ে দিয়েছিল পণ্ডিত। দিনেশ আর মুখ খোলেনি, শুধু জিজ্ঞেস করেছিল,
কবসে?
আজ রাতেই আসব।
এই কথা বলেই সে ডোবার ধারে একটা জায়গা দেখিয়ে বলে দিয়েছিল মোষটা সেখানে বেঁধে রাখতে। পণ্ডিত চলে যেতেই ছুটে এসেছিল সুধীর, কিন্তু সব শুনে সে মোটেই খুশি হয়নি সেদিন। তাকে না জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনেশের সাথে রীতিমতো তর্ক হয়েছিল সুধীরের। দিনেশও বোঝেনি কিভাবে তখন সে সব মেনে নিয়েছিল। সন্ধ্যায় মনে বহু দ্বিধা দ্বন্দ্ব নিয়ে মোষটাকে বেঁধে এসেছিল ডোবার পাশেই। খাটিয়ায় বসে অপেক্ষা করছিল পণ্ডিতজি আসার। রাত ১১টা নাগাদ বেশ বড় একটা পোঁটলা নিয়ে হাজির হল পণ্ডিতজি। দিনেশকে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়েছিল মোষটার দিকে, মুখে বেশ একটা খুশি খুশি ভাব। মোষটা প্রথমে বেশ ডাকাডাকি করছিল, কিন্তু যেই না ওর গায়ে হাত বুলোতে শুরু করল পণ্ডিতজি, সেই কেমন শান্ত হয়ে গেল প্রাণীটা। ঝোলা থেকে আসন হারিকেন একটা মশা তাড়ানো ধূপ বার করে বেশ সাজিয়ে বসল সে। ইশারায় দিনেশকে চলে যেতে বলল। ভোরে ঘুম থেকে উঠেই সেখানে ছুটেছিল দিনেশ। মোষটাকে সুস্থ দেখে নিশ্চিন্ত হয়েছিল কিছুটা, কিন্তু দুপুরেই খবর এলো সুধীরের বউয়ের সিঁড়ি থেকে পড়ে আহত হওয়ার। তাড়াতাড়ি করে বেরিয়ে গেল সুধীর ধানবাদে, আর একা হয়ে গেল দীনেশ। খাটালের সমস্ত কাজ একা দীনেশের কাঁধে পড়ল। ওই মোষটার দিকে আলাদা নজর দেওয়ার সে সময় পেল না। রাতের অন্ধকারে নরহরি পণ্ডিত আসতে থাকল রোজ। একদিন রাতে দীনেশ লুকিয়ে দরজার ফাঁক দিয়ে দেখল পণ্ডিতজি মোষটার সামনে তন্ত্র সাধনায় বসেছেন। কি সব সাজিয়ে রেখেছেন সামনে! মোষটার পেটের কাছে একটা মাটির মূর্তি রেখে পুজো করছেন মনে হল। চারিদিকে নারকেল ছোপড়া পুড়িয়ে ধোঁয়া করে রেখেছেন, মাথা দুলিয়ে দুলিয়ে মন্ত্র পড়ে চলেছেন এক মনে। মোষটা শান্ত হয়ে বসে রয়েছে, কিছু একটা চিবিয়ে চলেছে, তবে আশেপাশের পরিবেশ কেমন যেন ভারী হয়ে রয়েছে। এসব দেখে গাটা শিরশির করে উঠছিল দীনেশের। রাতে ভালো ঘুম আসেনি, সেই তার রাত জাগার শুরু। পরদিন সকালে ওটার কাছে গিয়ে ভালো করে সব দেখল দীনেশ। তেমন কিছুই নেই, সব পরিষ্কার করেই যায় পণ্ডিতজি। মোষটার গায়ে হাত বুলোতে গেল দীনেশ, মোষটা যেন ছটফট করে উঠল। মনে হল যেন দীনেশকে চেনে না সে। অন্য মোষরা ওটার পাশ দিয়ে ডোবায় নামতে চাইল না। দীনেশের মনে হল সে ভুল করেছে পণ্ডিতের কথা শুনে, কিন্তু এখন তো আর উপায় নেই, টাকাও ফেরত দিতে পারবে না। সুধীরের বিপদে সেই টাকা সে তাকে দিয়ে দেশে পাঠিয়েছে, নিরুপায় সে। এক প্রকার অসহায় হয়েই সে রোজ রাতে পণ্ডিতের কার্যকলাপ মেনে নিতে বাধ্য হল। দিন দিন মুষ্টাও নিস্তেজ হতে লাগল। বাছুর হওয়ার দিন এগিয়ে আসছে, ওটার ডাকটাও অদ্ভুত হয়ে গেল। ওটা ডাকলেই অন্যান্য মোষগুলো ভয়ে পালাতে চাইত। শান্ত করার ইঞ্জেকশনেও কাজ হতো না। রাতে ওটার পেটের ভিতর থেকেও যেন আওয়াজ আসত, বেরিয়ে আসতে চাইছে কিছু। দীনেশ ভয়ে ভয়ে থাকত। শেষে সেই দিন এলো। পণ্ডিতজি সন্ধ্যায় চলে এলেন, সাথে একজন চেলা আর একটা বড় সাইজের খাঁচা। দীনেশকে একটা দেশি মদের বোতল দিয়ে বলেছিলেন,
এটা নাও, রাতে একদম ঘরের বাইরে বেরোবে না, কেউ ডাকলেও না, দারু পিকে সো যাও, ভোরের বেলা বাছুরের দাম পেয়ে যাবে, তবে তাকে দেখতে পাবে না, আর এইসব কথা কাউকে কবিভি বলবে না।
দীনেশ ভয়ে আর কথা বাড়ায়নি, ঘরে ঢুকে খিল দিয়েছিল। রাত ১১টা নাগাদ হঠাৎ বাইরে থেকে বিভিন্ন শব্দ আসতে থাকল। মনে হল যেন কেউ বাঁচবার জন্য চিৎকার করে চলেছে প্রাণপণে, সাথে একটা বিভৎস ডাক, ঠিক মোষের নয়, ছোটাছুটির আওয়াজও আসছে। আর থাকতে পারেনি দীনেশ, মদের নেশায় বুঁদ হয়েও দরজা খুলে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করেছিল সে। তবে দৃশ্য দেখে নেশা কেটে গেল ওর। মোষটা মরে পড়ে আছে, পেটটা কেটে বাছুরটা বার করা হয়েছে, তার পাশেই পণ্ডিতের চেলা মরে পড়ে আছে, তাকে কেউ শিং দিয়ে সারা শরীর এফোড় ওফোড় করে দিয়েছে, খাঁচাটা ভাঙা পড়ে আছে, পণ্ডিতজির কোথাও কোনো চিহ্ন নেই, তার পোঁটলায় আনা জিনিসপত্র পড়ে আছে। দীনেশ বুঝেছিল সে পুলিশের বিপদে পড়তে চলেছে, তাই পোঁটলাটা লুকিয়ে রেখে আর খাঁচাটা ফেলে দিয়ে সে পণ্ডিতের উপস্থিতি মুছে দিয়েছিল। পরদিন সকালেই এসেছিল পুলিশ। খুন হওয়া ছেলেটির নাম ছিল শিবু, পাশের গাঁই থাকে, তবে এর আগে বহুবার চুরি ছিনতাইয়ের দায়ে জেল খেটেছে। পুলিশ তাই ব্যাপারটাকে বেশি বড় করতে চাইল না, কিছু সাধারণ তদন্ত করেই দীনেশকে ছেড়ে দিল। তবে খাটালে কি কারণে শিবু লুকিয়েছিল আর সাধারণ মহিষ কিভাবে তার এই হাল করল তা পুলিশ ভেবে পেল না। এসব ঝামেলা মিটতেই সন্ধে হল। দীনেশের মাথায় এলো বাছুরটার কথা। তাহলে কি পণ্ডিতজি সেটা নিয়ে গেছে? কিসের সাধনা করত পণ্ডিত? মহিষটার পেটি বা কাটতে হল কেন? কে মারল ওই শিবুটাকে? কিসের এত আওয়াজ হচ্ছিল? সবই যেন তার কাছে অস্পষ্ট। মহিষটার জন্য বড় মায়া হয়েছিল দীনেশের, ওটার মৃত্যুর জন্য সে নিজেকে অপরাধী মনে করল। বাকি মহিষগুলোর খাবার দিতে যাওয়ার সময় হয়েছে তার। বিকেলের আলোয় সন্ধ্যার অন্ধকার ভাগ বসাচ্ছে সবে। জায়গাটা আরেকটু পরিষ্কার করতে এগিয়ে গেল সে, হঠাৎ ডোবার জলে একটা আওয়াজ হল। চমকে তাকালো দীনেশ, দুটো ধারালো শিং জলের ওপরে উঠে আছে, শরীর জলের তলায়। আধো আলো আঁধারে ভালো বুঝতে পারছে না দীনেশ, তবে বুঝতে পেরেছে শিবুর মৃত্যুর কারণ কোন শিংগুলো। ভয়ে পিছিয়ে এসেছিল দীনেশ, ভেবে পাইনি কি লুকিয়ে আছে ওখানে, আর সে দীনেশেরই বা কি করবে। যখন তাকে প্রথম দেখেছিল দীনেশ, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। এও সম্ভব, বোধহয় এটাই ভেবেছিল সে। প্রকৃতির আঁচলের তলায় যে কত অবাক করা রহস্য লুকিয়ে আছে তা কল্পনার অতীত। ভয় পেলেও সে কিছুই করেনি দীনেশের, যতই অদ্ভুত হোক না কেন সে। দায় দীনেশের বর্তায় তার লালন পালনের, নিজের পাপ খণ্ডাবার ভালো উপায় পায় সে। তবে পথ মসৃণ ছিল না, বহু সময় লেগেছে তাকে বাগে আনতে। এখনো দীনেশ ভয় পায় অন্ধকারে ডোবার দিকে যেতে। আলাদা ঘর বানিয়েছে তার জন্য। সুধীরকে, নিজের সংসারকে ত্যাগ করেছে তার মায়ায়। এলাকার লোক অবশ্য খুনের পর এদিকে আসে না, যে কজন এসেছে ওর ডাক শুনেই পালিয়েছে তারা, তাই এখনো কোনো বড় বিপদে সে পড়েনি। তবে চিন্তা একটাই, যে তাড়াতাড়ি বড় হচ্ছে ওটা, দীনেশের পক্ষে আর কতদিন যে সামলানো সম্ভব তা সে জানে না। দুচোখের পাতা ঘুমে জুড়িয়ে আসছে তার, চিন্তা সরিয়ে ঘুমিয়ে পড়ে দীনেশ। এখনো ডোবার পাশের ঘর থেকে এক অদ্ভুত ডাক ভেসে আসছে, বেরোতে চাইছে যেন সে। বুধিয়া ঘুম থেকে উঠে বাপের সাথে মাঠে গেছিল ঘাস কাটতে, ফিরে ওর প্রিয় ছাগল সুধাকে নিয়ে পড়েছে। কদিন হল সুধা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ছোটাছুটিও বন্ধ করেছে। চোখ দেখেই বুধিয়া বুঝতে পেরেছিল কিছু গোলমাল আছে। হরিয়া এসেছিল ওকে খেলতে ডাকতে, আজ মাঠে ডাঙ্গুলি খেলা আছে, কিন্তু বুধিয়া মানা করে দিয়েছে, সুধার জন্য ওর মন খারাপ। আজ হাটের দিন, বাড়ির পিছনে ওর বাবা কিছু আনাজ চাষ করেছে, সেগুলো হাটে বেচতে যাবে। মাও যাবে সাথে বাড়ির জন্য সারা মাসের খোরাক কিনে আনতে, তাই বুধিয়া দুপুর থেকে রাত অবধি একাই থাকবে। তবে বুধিয়ার কাজ হচ্ছে সুধাকে একবার গ্রামের গোপাল ডাক্তারকে দেখিয়ে আনতে হবে। বুধিয়া তো এক কথায় রাজি। বাপ মা চলে যাওয়ার পর ঘরদোর বন্ধ করে সুধাকে টানতে টানতে বুধিয়া গেল গোপাল ডাক্তারের বাড়ি। পথে তার দেখা হল ভুবন মাস্টারের সঙ্গে। মাস্টারকে খুব ভালোবাসে বুধিয়া। দেখা হলেই এক মুখ হাসি ঝরে পড়ে তার সাদা সাদা দাঁতগুলোর মাঝখান দিয়ে। ভুবন মাস্টারও ওদের সাথে বন্ধুর মতো মেশে, বিয়ে থা করেনি সে, একাই থাকে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোই ওর পরিবার। বুধিয়াকে দেখে পিঠ চাপড়ে দেয় সে। বুধিয়াও হাসতে হাসতে এগিয়ে যায়, কিন্তু কপাল মন্দ তার। গোপাল ডাক্তার পাশের গায়ে গেছে গরু দেখতে, আসতে রাত হবে, ফিরতে হয় তাকে। এদিকে সুধা আজ ডাকছেও না একদম, চিন্তায় পড়ে বুধিয়া। বিকেলে শম্ভু আসে, সে রাগ করেছে বুধিয়ার উপর।
এই খেলতে আসিস নাই কেন? হ্যাঁ
দেখ না, সুধা তার কি রোগ বাঁধল, কিছুই বুঝতে লাগছে, গোপাল ডাক্তারটাও নাই ঘরে।
ও এই কথা, ওর পেটের রোগ হয়েছে, তা সেটা আগে বলবি তো, একখানে উপায় আছে বটে।
কি উপায় বল?
এই ঘাটকুলো পাতা চিনিস? হ্যাঁ, কয়েকটা করে দু তিন দিন রোজ খাওয়া, হ্যাঁ দেখবি সব ঠিক হয়ে যাবে।
কিন্তু পাবো কোথায় রে ওই পাতা, তো বহুদিন দেখি না।
হ্যাঁ আগে মাঠে ছিল বটে, তবে এখন ওই পেতে পারিস জলার দিকে।
জলা?
হ্যাঁ যা বিকাল বিকাল গিয়ে নিয়ে আয়, আমিও যেতুম কিন্তু আমায় আবার হাটে যেতে হবে।
শম্ভু চলে গেলে বুধিয়া চিন্তায় পড়ল। বিকালের কিছু বাকি আছে এখনো, ছুটে গেলে হয়ে যাবে। তাছাড়া তার বাড়ির পেছনের বাগান দিয়ে একটা ছোট রাস্তা আছে জলার দিকে যাবার। সুধাকে বেঁধে রেখে এক ছুটে সেদিকেই পা বাড়ালো বুধিয়া। এদিকে রাস্তাটা আরো শুনশান, বাড়িঘর নেই তেমন। চলতে চলতে বুধিয়া মনে করার চেষ্টা করছে যে কোথায় সে ওই ঘাটখুল পাতা পাবে। বিকালে রোদের তেজ ম্রিয়মান, সূর্য যেন সারাদিনের পরিশ্রমের পর বিশ্রাম নিতে চাইছে। আকাশের দিকে তাকিয়ে গতি বাড়াচ্ছে বুধিয়া। অন্ধকারের আগে তাকে ফিরতেই হবে, বাবা মা ফিরে এসে তাকে না পেলে চরম মার খেতে হবে তাকে, এই সব ভাবনাই ঘুরছিল ওর মাথায়। খেয়াল করেনি পৌঁছে গেছে জলার মাঠে। শুনশান মাঠের ধারেই সারি সারি শালের জঙ্গল, বৃষ্টির জলের অভাবে ঘাসগুলো জায়গায় জায়গায় হলুদ হয়ে গেছে, তবে ওই পাতা এখনো চোখে পড়েনি বুধিয়ার। ডোবার দিকে যাওয়ার আগে বাকি জায়গাগুলো তন্ন তন্ন করে খুঁজে নিল সে, কিন্তু ওই লতানে গাছ কোথাও চোখে পড়ল না। এদিকে আকাশে আলো কমে আসছে, কেউ কোথাও নেই, বুড়ো দিনেশ বোধহয় অন্য কোথাও গেছে। ডোবাটার দিকে সাহস করে এগোয় বুধিয়া, গাছের আড়ালে আড়ালে চলে। একটু দূরেই কয়েকটা লতানো গাছের ঝোপ রয়েছে, আস্তে আস্তে ঝোপের আড়ালে বসে পড়ে সে। ডোবাটার একেবারে কাছে রয়েছে সে, ঝোপের ভেতরেই কয়েকটা কচি ঘাটখুল পাতার গাছ লতিয়ে আছে, সবুজ পাতায় লাল লাল ছিটে। একটা একটা করে বেশ কটা পাতা তুলে পকেটে ভরতে থাকল সে। এদিকে আলোর শরীর একটু একটু করে অন্ধকারের চাদরে ঢাকতে শুরু করেছে। গোবরের গন্ধ চতুর্দিকে। বুধিয়া এক মনে পাতা ছিঁড়ছিল, হঠাৎ ডোবার জলে ঝটপটানির শব্দ পেয়ে চমকে উঠল। পাতাগুলো পকেটে পুড়ে নিয়ে ঝোপের আড়াল থেকে ডোবার দিকে নজর দেয় বুধিয়া। সেদিকে তাকিয়েই ভয়ে হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় হয় তার। একটা মহিষের মাথা কিছুটা উঠে আছে ডোবার জলে, অস্তমিত সূর্যের লাল আভায় জলের রং যেন লাল হয়ে আছে। সেই প্রাণীটার চোখ দুটো লাল, শরীরের বাকি অংশটা জলের তলায় থাকায় বুঝতে পারছে না বুধিয়া। তবে ও এটা বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ মহিষ নয়। শিংগুলো বড় ভয়ানক আর মাথাটাও অদ্ভুত। সত্যি তাহলে ডোবার জলে রাক্ষস থাকে? চিন্তার সাগরে ডুবে যেতে থাকে বুধিয়া। হঠাৎ একটা আওয়াজ আসে, মানুষের গলা পায় সে। দিনেশ আসছে ডোবার দিকে, হাতে একটা বুনো খরগোশ রয়েছে, বোধহয় মরা, আর এক হাতে মোটা একটা লাঠি। বুধিয়া কিছুই বুঝে উঠতে পারে না, নিজেকে আরো কিছুটা ঝোপের আড়ালে নিয়ে যায়। দিনেশ এসে ডোবার ওপারে দাঁড়ায়, লাঠিটা কয়েকবার জোরে জোরে মাটিতে ঠোকে। সেই আওয়াজে ডোবার জলে যেন একটা আলোড়ন ওঠে। হঠাৎ খরগোশটা মাটিতে ফেলে কিছুটা পিছিয়ে যায় দিনেশ। জল থেকে উঠে আসে এক অদ্ভুত প্রাণী। সন্ধ্যার আলো আঁধারিতে নিজের চোখকে বিশ্বাস হয় না বুধিয়ার। এতক্ষণ যেটাকে মহিষ ভাবছিল বুধিয়া, সেটা পুরোপুরি মহিষ নয়। মাথাটা মহিষের মতো হলেও সেটা দুপায়ে দাঁড়িয়ে, দেহটা মানুষের আকৃতির, বুধিয়ার চেয়ে একটু লম্বা, কোমরের নিচে থেকে পা দুটো কালো লোমস, পায়ে খুরও রয়েছে, দুটো হাত প্রায় মানুষের মতন, তবে কুচকুচে কালো হওয়ায় অন্ধকারে মিশে রয়েছে। মুখটা সবচেয়ে ভয়ানক, এই যেন এই পৃথিবীর কেউ নয়। হাত পা ঠান্ডা হয়ে আসে বুধিয়ার। প্রাণীটা জল থেকে উঠে এসে দাঁড়ায় খরগোশটার সামনে, ঝুঁকে পড়ে ভালো করে দেখে সেটাকে, মুখটা তুলে একটা ডাক দেয়। দূরে বেঁধে রাখা অন্যান্য মোষগুলো যেন ভয়ে ছটফট করে ওঠে। বুধিয়াও ভয়ে ঠান্ডা হয়ে আসে। প্রাণীটা এবার খরগোশটাকে মুখে পুরে নেয়, চিবোতে চিবোতে পাশের ঘরটাতে ঢুকে যায়। দিনেশ এক ছুটে গিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। অন্ধকার নেমেছে মাঠ জুড়ে, আকাশের তারাগুলো এদিক সেদিক ছড়িয়ে রয়েছে। মৃদু হাওয়াতে তন্দ্রা আসে যেন বুধিয়ার। এক্ষুনি বাড়ি না ফিরলে কপালে দুঃখ অবধারিত। অনেকক্ষণ হল এখানেই বসে আছে সে, এখন কেউ কোথাও নেই। পা টিপে টিপে প্রথমটা শেষে এক ছুটে বাড়ির দিকে দৌড় লাগাল সে। কপাল ভালো ছিল তার, তখনও ফেরেনি ওর বাপ মা। পকেট থেকে পাতাগুলো বার করে ছাগলটাকে খাওয়ায় বুধিয়া। সুধা ঠিক হলে তবে ওর শান্তি। বাপমা হাট থেকে ফিরে এলে বুধিয়া সবকিছু স্বাভাবিক থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে শুধু ভাবতে থাকে সেই প্রাণীটার কথা। রাতে শুয়ে ঘুম আসে না তার, ওটার চোখ যেন বেশ মায়াবী, কিছু বলতে চায় যেন, হয়তো আপন কাউকে খুঁজছে সে। তার মতো কেউ নেই এই জগতে, তাই সে সঙ্গী খুঁজছে নিশ্চয়ই। বুড়ো দিনেশটাও দূরত্ব রেখে চলে ভয়ে ভয়ে, তাই দিনেশের সাথে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়নি। পশুদের চোখের দিকে তাকিয়ে তার মন পড়তে পারে বুধিয়া। একবার স্কুলে ভুবন মাস্টার বুধিয়ার এই ক্ষমতার কথা শুনে একটা কুকুর এনেছিলেন, বলেছিলেন,
দেখ তো বুধিয়া এটার চোখে বসে যাবে এটাকে।
স্যার এটা একা পুষবেন না, সুযোগ পেলে এটা পালাবে।
বুধিয়ার কথায় হেসেছিল ভুবন মাস্টার, কিন্তু মাসখানেকের আগেই কুকুরটা পালিয়েছিল। মাস্টার অবাক হয়ে জিজ্ঞেস করেছিল,
এই কেমন করে বুঝলি?
যেমন করে ডাক্তার গুলা মোদের হাত ধরে চোখ দেখে রোগ ধরে তেমন করে।
ভুবন মাস্টার আর কথা বাড়ায়নি। বুধিয়া মনে করার চেষ্টা করে, এমন প্রাণী সে আগে কোথাও দেখেছে কিনা। একবার বাবার সাথে স্কুল মাঠের মেলায় একটা প্রদর্শনীতে সে অদ্ভুত কিছু দেখেছিল বটে, যেমন একটা বাছুরের দুটো মাথা, একটা অদ্ভুত মুন্ডুওয়ালা ভেড়া, তবে এটার মতন নয়। এবার মনে পড়ে বুধিয়ার, গত বছর স্কুলে দুটো সিনেমা দেখিয়েছিল, একটা ডাইনোসর নিয়ে আর একটা নাম ছিল নারনিয়া। সেখানে সে এমন প্রাণী দেখেছিল যার আধখানা ভেড়া, ঘোড়া আর বাকিটা মানুষের। কিন্তু সে তো রূপকথার গল্প। এসব ভাবতে ভাবতেই ঘুমের সমুদ্রে ডুবে যায় বুধিয়া। রাতের অন্ধকারে জলা থেকে ডাক ভেসে আসছে একটা, তারোর পদতলে রাত নেমেছে। সারাদিন বন্ধুদের সাথে খেলে বেড়ালেও গতকালের কথা কাউকে বলেনি বুধিয়া। এ কথা একবার বেরোলে তার কপালে দুঃখ আছে সে বিলক্ষণ জানে। শম্ভুকে একটু ভয় পায় বুধিয়া, ওর চাচা গ্রামের মোড়ল, তাই চুপচাপ থেকে সন্ধে হওয়ার অপেক্ষা করে। মনে মনে সে একটা পরিকল্পনা করে রেখেছে, দিনেশের আস্তানা তাকে যেন টানছে। সারাদিন কোনো কাজে মন বসাতে পারেনি। সুধা একটু ভালো আছে দেখে ওর আনন্দের সীমা নেই। বিকেলে মাঠ থেকে খেলে ফিরেই সে মাকে বলে দিয়েছে যে সন্ধ্যায় হরিয়ার বাড়ি যাবে টিভি দেখতে। মাঝে মাঝেই যায় বলে মাও মানা করেনি, কিন্তু বুধিয়া জানে ও কোথায় যাবে। সন্ধে নামছে সবে তারোর কোল জুড়ে। মাঠ বাজার থেকে যেমন ক্লান্ত মানুষগুলো আস্তানায় ফিরছে, তেমনি ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আকাশ জুড়ে নিজেদের বাসায় ফিরছে। উঠোনের খাটিয়ায় বসে বসে আকাশে শামুক খোল, বক, পানকৌড়িদের ঝাঁক দেখতে দেখতে বুধিয়া যেন কোথায় হারিয়ে যায়। হুঁশ ফেরে ওর মায়ের ডাকে,
কুছ খা কর জানা বুধিয়া, হরিয়া কে ঘর মে কোই নোটঙ্কি মত করনা।
বুধিয়ার কোনো দিকে হুঁশ নেই। উত্তর না দিয়েই আলো অন্ধকারেই বেরিয়ে পড়ে সে। তারোর কোল ঘেঁষে জলার পথ ধরে, দেখে নেয় আশেপাশে যে কেউ তাকে দেখছে কিনা। দূর থেকেই দিনেশকে দেখতে পায় বুধিয়া, বসে বসে হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে আর আটা মাখছে এক মনে। ঝোপের আড়াল দিয়ে বুধিয়া পৌঁছে যায় ডোবার পাশের ঘরটার কাছে। ভিতর থেকে একটা গুঙানি জাতীয় আওয়াজ আসছে, দরজাটা বাইরে দিয়ে আটকানো, ছোট্ট একটা জানলা, পাল্লাটা একটু খোলা। সাহস করে উঁকি মারে বুধিয়া, জানলার উপর দিকে দুটো চোখ, ঠিক তার সামনে, তার দিকেই তাকিয়ে বুধিয়া স্থির হয়ে থাকে। নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে সে। উল্টো দিকের চোখ দুটো স্থির হয়ে রয়েছে। এই আবছায়া অন্ধকারেও বুধিয়া প্রাণীটার চোখের ভাষা পড়ার চেষ্টা করে। হঠাৎ একটা হালকা ঝটপটানির আওয়াজে নীরবতা ভঙ্গ হয়। প্রাণীটা দরজায় ধাক্কা দিতে শুরু করে। বুধিয়া চমকে উঠে আকস্মিকতায়। হয় সে বুধিয়ার উপস্থিতি পছন্দ করছে না, নয় দরজা খুলে বুধিয়ার কাছে আসতে চাইছে। বুধিয়া বুঝে উঠতে পারে না কি করতে হবে। এরকম পরিস্থিতিতে সে আগেও পড়েছে। এর আগে গত বছর সে বাবার সাথে তালগোড়ায় পশু মেলায় গিয়ে একটা রাগি ষাঁড় দেখেছিল, কাউকে তার পাশে আসতে দিচ্ছিল না সেটা। বুধিয়া কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝেছিল, এগিয়ে গেছিল তার বাবার নিষেধ সত্ত্বেও। কিন্তু অদ্ভুতভাবে ষাঁড়টা কিছুই করেনি। বুধিয়া ওটার গলার দড়িটা টেনে একটু আলগা করে দিতেই শান্ত হয়ে গিয়েছিল প্রাণীটা। সেবার বুধিয়া নিজের মনের কথা শুনেছিল, আজও শুনল। চুপচাপ আলগা হাতে দরজা খুলে ঢুকে গেল ঘরে। একটা বিচ্ছিরি দুর্গন্ধে ভরে আছে ঘরটা। পরিষ্কার হয় না ভালো করে বোঝাই যায়। খড় বিছিয়ে রাখা হয়েছে খড়া দেওয়া মেঝেতে। প্রাণীটা এখন সরে গেছে ঘরের শেষ কোণে, চোখ দুটো জ্বলছে। এগিয়ে যায় বুধিয়া, অন্ধকারেই হাতটা বাড়িয়ে দেয়। প্রাণীটার মাথায় হাতটা বোলাতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে বুধিয়ার। মনে হয় কোনো পোষ্য প্রাণীর মাথায় হাত বোলাচ্ছে সে। প্রাণীটাও যেন এতদিন এই আদরের অপেক্ষাতেই ছিল, মুখে সামান্য আওয়াজ করতে থাকে সে। বুধিয়া বুঝতে পারে এই আওয়াজ তাকে গ্রহণ করার। হঠাৎ যেন কিছু একটা অস্বস্তিতে ডেকে ওঠে প্রাণীটা। বুধিয়া বুঝতে পারে না, পিছিয়ে আসে। কেউ একটা আসছে। হারিকেনের আলো এগিয়ে আসছে ঘরের দিকে, দিনেশ আসছে। পালাতে যায় বুধিয়া, কিন্তু খড়ের উপরে পা পিছলে উল্টে পড়ে দরজার সামনে। দিনেশ ধরে ফেলে বুধিয়াকে।
পকড় লিয়া, কাহ বাড়তা হ্যায়, ক্যা কারনে আয়া থা?
ধরা পড়ে হতভম্ব হয়ে গেছে বুধিয়া, বুঝতে পারে না কি বলবে। হঠাৎ প্রাণীটা ডেকে ওঠে ভয়ঙ্কর ভাবে, টেড়ে যায় যেন দিনেশের দিকে, কিছুটা পিছিয়ে যায় দিনেশ। আশ্চর্য হয়ে যায়, বুধিয়া কি তবে এরই মধ্যে ওটাকে বশ করে ফেলেছে? দিনেশ শত চেষ্টাতেও যে কাজ করে উঠতে পারেনি, সেই কাজ কিছুক্ষণেই কিভাবে এই ছোট্ট ছেলেটা করে ফেলল তা ভেবে পায় না সে। বুধিয়াকে বেরিয়ে আসতে বলে ঘরটা বন্ধ করে দিনেশ। একে একে সব জিজ্ঞেস করে। বুধিয়াও গত কয়েকদিনের ঘটনা বলে চলে। দিনেশ বুঝতে পারে বুধিয়ারও ওটার প্রতি একটা টান তৈরি হয়েছে। প্রাণীটা কোথা থেকে কিভাবে এলো সেসব প্রশ্ন এড়িয়ে যায় দিনেশ। উল্টে সে বুধিয়াকে পরামর্শ দেয়,
ইসকা বাদ কিসি অর কো মত বতানা, কবি কবি শাম কে বাদ আনা পর ছুপ ছুপ কে, আর সাবধান রহনা উস জীব সে।
ঘাড় নাড়ে বুধিয়া। সে ওটার কাছে আসার ছাড়পত্র পেয়ে বেজায় খুশি। দিনেশ অবশ্য কিছুটা চিন্তায় পড়ে তার নতুন অতিথিকে নিয়ে। পরদিন থেকেই হরিয়া, শম্ভু, ছোটু সকলেই বুধিয়াকে বেশ খুশি খুশি দেখে। বুধিয়া তার নতুন বন্ধু নিয়ে মনে মনে বেশ উত্তেজিত, তবে কাউকে কিছু বুঝতে দেয় না সে। কয়েকদিন অন্তর অন্তর নানা বাহানায় লুকিয়ে লুকিয়ে দিনেশের আস্তানায় যাতায়াত শুরু করে বুধিয়া। প্রাণীটার নাম দেয় দোস্ত। ডোবার পাড়ে বসে সে তাকে জলে ডুব দিতে দেখে, কোনো সময় ছুটে বেড়াতে দেখে মাঠের পাশে, নিজেও ওর গায়ে হাত বুলিয়ে দেয়। তবে দোস্তের মাথার ধারালো শিং দুটো আর তীক্ষ্ণ দাঁতগুলোকে ভয় পায় বুধিয়া। মাঝে যখন ওটা ডেকে ওঠে, ভয়ে পিছিয়ে যায় বুধিয়া। দিনেশ চুপচাপ দুজনকে দেখতে থাকে, লক্ষ্য করে বুধিয়া আসার পর থেকে প্রাণীটার হিংস্রতা, অস্থিরতা কিছুটা কমেছে, তবে সমস্যা অন্যখানে। দিনেশ ওটার খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। জলার ধারের জঙ্গল থেকে ছোটখাটো পাখি বা প্রাণী কিছু একটা শিকার করে সে ওটাকে খেতে দিত, কিন্তু ইদানিং সে তেমন একটা শিকার পাচ্ছে না। আর খিদেও বেড়ে চলেছে প্রাণীটার, বয়সও হয়েছে তার। হাত নাড়িয়ে বুধিয়াকে ডেকে সে বলে,
এ লড়কা, একটা কাম আছে, করতে পারবি?
কি কাম?
ও তেরা দোস্ত কে লিয়ে খানা আনতে পারবি?
কি খানা?
যা পাবি, খরগোশ, বগরি, মুরগা।
চিন্তায় পড়ে বুধিয়া, তবু ঘাড় নেড়ে সম্মতি জানায়। দোস্তের জন্য কিভাবে শিকার ধরে নিয়ে যাবে সেই চিন্তায় সেদিন রাতে বুধিয়ার ঘুম আসে না। সবচেয়ে সোজা হল মুরগি, কিন্তু জঙ্গল থেকে বনমোরগ ধরা সহজ কাজ নয়। একটা মতলব মাথায় আসে তার, স্কুলের মাস্টার ভুবন মাহাতোর বাড়িতে অনেকগুলো দেশি মোরগ রয়েছে, একটা যদি দুপুরের দিকে ধরে নিয়ে যেতে পারে তাহলে দোস্তের খাওয়ার ব্যবস্থা হবে। যেমন ভাবা তেমন কাজ। গ্রীষ্মের দুপুরে যখন গোটা গ্রাম সূর্যের তেজে পুড়ছে, তখন বুধিয়া ভুবন মাস্টারের ছোট্ট বাড়িটার পেছনে মুরগির কাঠের ঘরের পাশে দক্ষ শিকারীর মতো ওত পেতে বসে আছে। চারিদিকটা একবার দেখে নিয়ে কাঠের ঘরে হাত গলিয়ে বেশ বড় মোরগ ধরে নেয় বুধিয়া। কিন্তু ছুট লাগাবার ঠিক আগের মুহূর্তেই কানে জোর একটা মোচড় অনুভব করে সে। তার সামনে এসে দাঁড়িয়েছে ভুবন মাস্টার, বুধিয়ার কানটা ধরে আছে।
এত সহজে পালাবি ভেবেছিস? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই দেখছিলাম তোকে, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষায় ছিলাম। তা হঠাৎ এই গরমের দুপুরে মুরগি চুরি কেন? হ্যাঁ,
লজ্জায় আর মুখ তুলতে পারে না বুধিয়া। এর আগে ছোটখাটো আম জাম কাঁঠাল চুরি সে বন্ধুদের সাথে করেছে, কিন্তু ধরা পড়েনি, এই তার প্রথম।
কি ব্যাপার বল দেখিনি, তোর বাপকে ডাকবো?
বিপদে পড়ে বুধিয়া, তার বাবা জানতে পারলে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে, দোস্তের সাথে দেখাই হবে না। আবার মাস্টারকে বললে সেও যদি সবাইকে বলে দেয়। হঠাৎ মুরগিটা কেড়ে নেয় ভুবন। নিরুপায় বুধিয়ার কিছু করার থাকে না, প্রথম থেকে সব বলে চলে সে। এক রাশ বিস্ময় নিয়ে ভুবন সব শুনতে থাকে।
সব সত্যি বলছিস তুই? ঠিক আছে, আজ বিকালে আমি তোর পিছু পিছু যাব, আর দূর থেকে লুকিয়ে দেখব।
বুধিয়া কেঁদে ফেলে বিপদের ভয়ে। ভুবন তাকে আশ্বস্ত করে যে কাউকে বলবে না সে। বিকালের শেষ দিকে বুধিয়া একটা বস্তায় মোরগটা ভরে পৌঁছায় দোস্তের কাছে। দূর থেকে ভুবন দেখতে থাকে, বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে সে প্রতীক্ষার প্রহর গোনে। দিনেশ আজ বেশ খুশি, ছেলেটার এলেম আছে বলতে হয়।
লড়কি মে দম হ্যায়,
বুধিয়া মোরগটাকে ডোবার পাশে ফেলে দোস্তকে ডাকতে থাকে। ডোবার জল থেকে উঠে আসে সেই অদ্ভুত প্রাণীটা, ভয়ে কেঁপে ওঠে ভুবন। এতটা দূর থেকেও সে এই বিভীষিকা দেখে ঘামছে, এও সম্ভব? ছেলেটা তাহলে ঠিকই বলছিল, কিন্তু কিভাবে সে বশ করল এটাকে ভেবে পায় না ভুবন। মহিষ তৃণভোজী হলেও এটা কিভাবে মাংস খায়? অনেক প্রশ্ন মাথায় ঘোরে তার। এটার কাছে থাকা বুধিয়ার কাছেও কতটা নিরাপদ? কিছু একটা করতে হবে তাকে, তবে ভেবে চিনতে। সেই দিন রাত বুধিয়ার মতো আর একজন জেগে কাটাল, ভুবন মাস্টার। বেশি কিছু হল না ভেবে সকাল সকাল সোজা সে হাজির হল দিনেশের আস্তানায়। দিনেশ আর ভুবন পূর্ব পরিচিত। ভুবনের স্কুলে মিড ডে মিলে যেদিন পায়েস খাওয়ানো হতো, সেদিন দিনেশ দুধ দিয়ে আসত। ভুবনকে আসতে দেখে একটু অবাক হয়েছিল সে। খাটিয়াটা পরিষ্কার করে মাস্টারকে বসতে দিয়ে প্রশ্ন করে সে,
কাইসে আনা হুয়া মাস্টার জি?
এই দিনে সে তোমার সাথে আমার কিছু কথা ছিল।
হ্যাঁ বলিয়া।
আমি বরং তোমাকে পরিষ্কার করেই বলি, হ্যাঁ, তোমার খাটালে যে আজব প্রাণীটা আছে সেটার ব্যাপারে কিন্তু আমি জেনে গেছি।
ও বুধিয়া, আপকো কুছ বোলা?
না না, আমি নিজেই কালে দিকে এসেছিলাম, দূর থেকেই সব দেখেছি। বুধিয়াকেও তো দেখলাম, ওকে জিজ্ঞাসা করতে কিছুটা বললো, তবে পুরোটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। ওই প্রাণীটার কথা গ্রামের লোক জানতে পারলে সেটা তোমার আর ওই প্রাণীটার কারোর পক্ষেই ভালো হবে না।
এবার কিছুটা ভয় পায় দিনেশ, উঠে দাঁড়িয়ে পড়ে সোজা।
আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি কিচ্ছু বলবো না, শুধু সত্যিটা শুনতে চাই।
দিনেশ কিছু না লুকিয়ে সব ঘটনাই একে একে বলতে শুরু করে। ভুবন হাঁ করে শুনতে থাকে আর বিস্ময়ের অপার গহ্বরে ডুবে যেতে থাকে। বিজ্ঞান আর যুক্তির মাঞ্জা দেয়া সুতো কেটে ভুবনের বিশ্বাসের ঘুড়ি যেন কেটে উড়ে যায় রূপকথার মাঝ আকাশে। ধাতস্থ হতে সময় লাগে তার, একটু ভেবে নিয়ে বলে,
আচ্ছা ওই নরহরির ফেলে যাওয়া জিনিসগুলো কি এখনো এখানেই আছে? একবার কি দেখা যাবে?
হ্যাঁ মাস্টার জি, বিলকুল। लेकिन किसी को बताना मत।
अरे चिंता करो ना, चिंता करो ना, ये भी जान बेना।
दिनेश घरेर भेतर थेके एकटा कमला कापड़ेर पुटला एने भुवनेर सामने रेखे महिषेर खाबार दीते चले जाए। भुवन पुटला खुले देखते लागे, टुकिटाकि पूजा अर्चनार जिनिसपत्रेर माझे একটা পুরাতন পুঁথি, পাতাগুলোতে বয়সের হলুদ ছাপ ধরেছে। তাছাড়া তারা একে অপরকে এমন জড়িয়ে ধরেছে যে তাদের আলাদা করতে ভুবনকে বেশ বেগ পেতে হয়। এ ভাষা ভুবনের জানা নেই, তবে পাশের গ্রাম তালগোড়ায় কিছু আদিবাসী দুর্বোধ্য ভাষার চর্চা করত বলে সে শুনেছিল। পুঁথির পাতায় কিছু ছবি আঁকা রয়েছে, ছবিগুলো খুঁটিয়ে দেখতে থাকে ভুবন। কিছু একটা নজরে পড়ে তার। দিনেশকে ডেকে বইটা তার কাছে কয়েকদিন রাখার কথা বলে। দিনেশ এক বাক্যে রাজি হয়ে যায়। সকাল থেকেই আকাশে মেঘেদের জটলা চলছে, এদিক সেদিক জমায়েত ঘটেছে তাদের। সূর্যের আলো মাঝে সাঝে উঁকি দিচ্ছে তাদের মাঝ থেকে। বৃষ্টি যে কোনো সময় নামবে, দীর্ঘ গরমের পর এ যেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। টারো পাহাড়ের কোলে সবুজ গাছগুলো যেন এই আশীর্বাদ লাভ করার অপেক্ষাতেই আছে। আঁকা বাঁকা নুড়ি পাথরের রাস্তায় একা হেঁটে চলেছে ভুবন। টারোয় বহুবার সে উঠেছে, কখনো মনে আনন্দ নিয়ে, আবার কখনো একরাশ হতাশা নিয়ে, কিন্তু কৌতূহল নিয়ে এই প্রথম। এই রাস্তাটাও তার চেনা নয়, বলা ভালো এমন একখানা রাস্তা আছে সেটাই তার জানা ছিল না। হালকা চড়াই, তবে তৈরি করা পথ না থাকায় পথ করে নিয়ে এগোতে হচ্ছে তাকে। হাতের সরু লাঠিটা দিয়ে কাঁটা গাছগুলোকে সরাতে সরাতে যাচ্ছে সে। গায়ে কয়েক ফোঁটা জল এসে পড়ল তার। বৃষ্টি নামছে, আর একটু এগোলেই সেই গুহা যেটা ওই পুঁথিতে সে গতকাল রাতে দেখেছে। ছবি দেখেই বুঝেছিল ভুবন ওটা টারো পাহাড়ের, তবে গুহাটার অবস্থান অনেকটাই অনুমান ভিত্তিক ছিল। দূর থেকে এই গুহাটাকে পাহাড়ের গায়ে কালো ছোপ বলে মনে হয়, তাই হয়তো কেউ আসে না। কিন্তু ওই পুঁথিতে এটার ছবি থাকা মানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে এখানে। অতি সাবধানে পা ফেলে এগোতে থাকে ভুবন। গুহাটার মুখে আসতেই ঝেঁপে বৃষ্টি শুরু হল। ভেজা পাহাড়ে নামতে সমস্যা হবে তার, তবে তার আগে গুহার ভিতরটা ভালো করে দেখতে এগিয়ে গেল সে। পিঠের ব্যাগে আনা টর্চটা জ্বালতেই কয়েকটা বাদুড় ডানা ঝাপটিয়ে উড়ে গেল ওর মাথার উপর দিয়ে। চমকে উঠেছিল ভুবন, নিজেকে সামলে আরেকটু এগোতেই বুঝতে পারল এই গুহার ব্যাপ্তি অনেকখানি। তবে কেন যেন ভুবনের মনে হল এখানে সে একা নয়। একটু দূরেই মানুষের বসবাসের চিহ্ন স্বরূপ কিছু জামা কাপড় আর জলের পুঁজো দেখতে পেল সে। সতর্ক হয়ে এগোতেই কাঁধে একটা হাতের স্পর্শ পেল। চমকে উঠে ফিরে তাকাতেই সামনে একজন শীর্ণকায় লোককে দেখতে পেল সে। চিৎকার করতে যাচ্ছিল ভুবন, কিন্তু লোকটা ভুবনের মুখটা চাপা দিয়ে ইশারায় আওয়াজ করতে নিষেধ করল। চাপা উত্তেজনায় ভুবন নিজের বুকের ধুপ্পুকুনি শুনতে পাচ্ছে। বাইরের বৃষ্টির আওয়াজ এখানে খুব ক্ষীণ। লোকটা ইশারায় ভুবনকে ডেকে গুহার মুখের কাছে নিয়ে এলো। দুজনে সামনাসামনি বসল দুটো কালো পাথরের ওপর। ভুবনই প্রথম কথা বলল,
আপনি নরহরি পণ্ডিত তাই তো?
আপনি চিনলেন কিভাবে আর এখানেই বা কিভাবে এলেন?
দিনেশের আস্তানায় আপনার ফেলে আসা পুঁথিতে এই গুহার ছবি দেখেছিলাম, আর যার পুঁথি সে যদি নিরুদ্দেশ হয় তার ঠিক এইরকম দুর্গম স্থানে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
তাহলে সব জেনে গেছেন আপনি? দেখেছেন তাকে কতটা বড় হয়েছে? সে শিকার ধরতে শিখেছে?
কার কথা বলছেন? যা জন্মের ব্যবস্থা করতে গিয়ে একজনের প্রাণ গিয়েছে, যা জন্মের ব্যবস্থা করে পা দিয়ে গিয়েছেন তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে, তার কথা?
ভেঙে পড়ে নরহরি পণ্ডিত, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে, কান্নার ফোঁপানির সাথে তাল মিলিয়ে বুকের পাঁজরের হাড়গুলো ওঠানামা করতে থাকে। বাইরের বৃষ্টির জলের ফোঁটায় মিশে যায় নরহরি পণ্ডিতের চোখের জল, তবে ভুবনের মন এই জলে গলে না।
জানেন, আপনার সৃষ্টি করা এই জীবের জন্য একটা শিশুর জীবনও বিপদে রয়েছে।
ও বন্ধু পাতিস, এটা সম্ভব?
সবই সম্ভব পৃথিবীতে।
তা বটে, তবে এসবের জন্য আমি দোষী, আমাকে শাস্তি দিন আপনি।
আপনাকে শাস্তি দেওয়ার আমি কেউ নই, ভগবানই আপনার বিচার করবেন।
ওই নাম মুখে আনবেন না।
কেন, কি আছে এমন এখানে?
সব বলবো, তবে আপনাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করে দিতে হবে।
ঠিক আছে, বেশ, সে না হয় দেখা যাবে, তবে সব কথা খুলে বলতে হবে কিন্তু আপনাকে।
নিশ্চয়ই বলবো, হাতে সময় নিয়ে এসেছেন তো?
আমি একা মানুষ, একদিন না ফিরলে খোঁজ নেওয়ার মতো আর কেউই নেই।
বেশ, বসুন, আমি ভিতর থেকে জামাটা গায়ে দিয়ে আসি, শীত করছে।
বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, তারও পাহাড়ের চারপাশটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, শীত শীত করছে এখানে। নরহরি পণ্ডিত একটা সুতির জামা গায়ে দিয়ে ভুবনের সামনে এসে বসে।
আপনি ঈশ্বরে নিশ্চয়ই বিশ্বাস করেন, তাহলে জানবেন হিন্দু ধর্মে যেমন দেবতা রয়েছে তেমন অসুর রয়েছে সমগ্র পুরাণ জুড়ে। এই অসুরদের মধ্যে সবচেয়ে পরাক্রমী মহিষাসুর। এই মহিষাসুরকেই পূজা করা হয় পাশের তালগোড়া গ্রামে। নবমীর দিনে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের তামাম মানুষ হুদু মানে হিন্দু ধর্ম মতে মহিষাসুর যাকে বলে তার পুজো করেন, স্মরণসভাও করা হয়। সাঁওতাল ঘেরোয়াল জনগোষ্ঠীর উপাস্য দেবতা হল হুদু। কথিত আছে, হুদুর নামে এক রাজা ছিলেন, তিনি প্রবল বলশালী ছিলেন। আর্যরা ভারতে আসার পর কোনো মতে তাকে পরাজিত করতে পারছিল না। গুপ্তচরের মাধ্যমে আর্যরা জানতে পারে যে রাজা নারী বৎসল, তাই আর্যরা রাজাকে হত্যা করার জন্য এক সুন্দরী নারীকে রাজার আশ্রিতা করে পাঠান। রাজা হুদুর তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি রাজি হন। সাত দিন তারা একত্রে বসবাস করে। তারপর অষ্টম দিন রাতে ছলনার আশ্রয় নিয়ে ওই নারী রাজাকে হত্যা করেছিলেন। সেই সময় আর্যরা রাজ্য আক্রমণ করে, প্রজারা ভয়ভীত হয়ে ধর্মগুরু শরণাপন্ন হয়। ধর্মগুরু সকল প্রজাকে নদীতে স্নান করে নারী বেশ ধারণ করে নৃত্য করতে করতে পালাতে বলেন, কারণ আর্যরা নারীদের আক্রমণ করে না। এইভাবে প্রজারা রক্ষা পান। দুর্গাপূজার সময় পুরুষরা নারী বেশ ধরে যে নৃত্য করে তাকে ধাসাই নাচ বলে। রাজার মৃত্যুর কারণে নবমীর দিনে আদিবাসী সাঁওতাল খেরোয়াল সম্প্রদায়ের মানুষ হুদুর তথা মহিষাসুরের পূজা করেন। এদের মতে হুদুর নায়ক আর দুর্গা খল নায়িকা, এটিকে হুদুর দুর্গাপুজো বলা হয়। এই দুর্গাপূজার প্রচলনে আমার পিতামহর ভূমিকা ছিল। আসলে পণ্ডিত আমাদের উপাধি, আমাদের আসল পদবী অসুর। উত্তরবঙ্গ পুরুলিয়ায় খুঁজলে আপনি অসুর উপজাতির বহু মানুষ পাবেন। আসলে আমাদের সাথে মহিষাসুর বা অসুরদের কোন সম্পর্ক নেই। এইসব আর্য অনার্য বিভেদ করে আর্যদের নায়ক প্রমাণ করার জন্য তৈরি করা। অসুর পদবী হওয়ায় ছোট থেকেই নানা অপমান নানা গঞ্জনা সহ্য করতে হয়েছে আমাদের। উঁচু সমাজে মিশতে দেওয়া হয়নি, শিক্ষিত হয়েও ছোট হতে হয়েছে সর্বত্র। আর এখানেই আমার পিতামহ ঠিক করেছিলেন প্রতিশোধ নেওয়ার, এক ভয়ঙ্কর প্রতিশোধ যা কেউ কল্পনাও করতে পারবে না। আমাদের বাড়িতে পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে একটা মোটা পুঁথি ছিল। পিতামহ মারা গেলে আমার পিতা কুলদীপ পণ্ডিত সেটার ভাষা উদ্ধারে সচেষ্ট হন। বহু চেষ্টায় জানতে পারেন সেটা কন্নড় ভাষায় লেখা। কর্ণাটকের মহীশূরে অসুর উপজাতি রয়েছে, এটা তাদের ভাষায় রচিত। লোককথা অনুযায়ী সেখানে মহিষাসুর নামে রাজাও ছিলেন। পিতা সেখানে চলে যান, জীবনের বেশ কটা বছর সেখানে উপজাতিদের মাঝে কাটিয়ে পুঁথি উদ্ধার করেন আর নানাবিধ উপাচার শিক্ষা নিয়ে আসেন। তখন আমি স্কুলের পড়াশোনা শেষ করেছি সবে। পিতার কথা শুনে অবাক হয়ে গেছিলাম। পিতামহের প্রতিশোধের আগুন আমি তার চোখেও দেখেছিলাম ফিরে আসার পর। একদিন কনকনে ঠান্ডার রাতে আমায় টেনে টেনে টারো পাহাড়ের গুহায় নিয়ে আসেন তিনি। তার কথাগুলো এখনো কানে বাজে আমার। প্রকৃতি আমাদের সেই মা যার আঁচলের তলায় হাজারো রহস্য লুকিয়ে, আমাদের বিশ্বাস নেই বলে সেগুলোকে আমরা অলৌকিক বলে মনে করি। দেবতার স্থান যেমন স্বর্গে, তেমনি অসুর বা অশুভ শক্তির স্থান পাতালে। আর পাতালের দরজা লুকিয়ে আছে আমাদের এই প্রকৃতির মাঝেই, বিশেষ কিছু জায়গায় যা লোকচক্ষুর অন্তরালে। মানব সভ্যতার উষাকালে সেই সকল লুকোনো দরজা দিয়ে তারা রাতের অন্ধকারে উঠে আসত আমাদের মর্তে, শিকার করত মানুষ পশু, আবার নেমে যেত পাতালের গভীর অন্ধকারে। এই অত্যাচার থেকে মুক্তি পেতেই আমাদের পূর্বপুরুষরা দেবতাদের পূজা অর্চনা করে তাদের তুষ্ট করে তোলে, অসুরদের ক্ষমতা কমতে শুরু করে। বিভিন্ন রাজা সাধু সন্ন্যাসীদের সাহায্যে তাদের মর্তে আসা বন্ধ করতে সেই সকল দরজা একে একে খুঁজে খুঁজে বন্ধ করে দেয়। শুধু একটা দরজার হদিশ তারা হয়তো পায়নি। পিতা সেই দরজার হদিশ পেয়েছিলেন ওই পুঁথিতে। অসুরদের হাত থেকে রক্ষা পেতে কিছু গোষ্ঠী অসুরদের পূজা শুরু করে দেন। ওই গোষ্ঠীর একজন ছিলেন আমাদের বংশের পূর্বপুরুষ। নিজেদের সাধনা আর অসুরদের গুপ্ত বিষয় উত্তরসূরীদের কাছে পৌঁছে দিতে ওই পুঁথি রচিত হয় এক কন্নড় উপজাতি দ্বারা। তখন অসুর উপাসক সকল উপজাতিদের মধ্যে নিবিড় যোগাযোগ থাকত। আমরা এখন যেখানে বসে আছি, পিতা আর আমি ঠিক এইখানেই বসেছিলাম সেদিন। সবকিছু বলে আমাকে তিনি টানতে টানতে নিয়ে গেছিলেন গুহার ভিতরে।
কেন?
দরজাটা দেখাতে।
কথাটা বলেই উঠে পড়ে পণ্ডিত, হাতের ইশারায় ডেকে নেয় মাস্টারকে। মাস্টারও মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করতে থাকে। স্যাঁত স্যাঁতে অন্ধকারে এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে কিছুটা হেঁটে গিয়ে পণ্ডিত থামে একটা বিশাল কালো গোল পাথরের সামনে।
এটাই সেই দরজা, এক বিশাল পাথরের চাকা ঘুরিয়ে সরাতে পারলে তারা আবার উঠে আসবে এই মর্তের বুকে। ইচ্ছা মতো ঘুরে বেড়াবে রাতের অন্ধকারে, শিকার করবে পাপী মানুষগুলোর, আবার মুক্ত হবে পৃথিবী।
সবাই পাপী নয় পণ্ডিতজি, আর আপনিও বাঁচবেন না তাদের হাত থেকে।
আমার কিছু হবে না, আমি তাদের উপাসক।
কথাগুলো বলেই দাঁত বার করে হাসতে থাকে পণ্ডিত। ভুবন এই হাসির কোনো মানে খুঁজে পায় না।
তাহলে ওই মহিষের পেট থেকে ওই অদ্ভুত প্রাণীটাকে বার করারই বা কি প্রয়োজন ছিল?
ওটাই তো আসল কাজ, যেটা আমি সম্পূর্ণ করতে পারিনি। এই দরজা ভেতর থেকে খুলে এদিকে আসার শক্তি তারা হারিয়েছে, তাই সেটা এদিক থেকে খুলতে গেলে চাই মহাপরাক্রমী কোন অসুরকে, কিন্তু মর্ততে তাকে আনতে গেলে চাই বিশেষ সাধনার। আপনি মহিষীর নাম শুনেছেন?
না তো, আমি তো শুধু ওই মহিষাসুর সম্পর্কেই জানি।
এটাই স্বাভাবিক, অনেকেই জানে না। আসলে মহিষী হিন্দু পুরাণ অনুযায়ী মহিষাসুরের বোন। যখন তার ভাই মহিষাসুরকে দুর্গা দ্বারা হত্যা করা হয়েছিল, তখন তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিলেন। তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে কেবলমাত্র বিষ্ণু ও শিবের পুত্র দ্বারা বধ করতে সক্ষম হওয়ার কাঙ্ক্ষিত বর দিয়েছিলেন। অর্থাৎ নর নারীর মিলনে জন্মানো কারো দ্বারা তার বধ হবে না। এই বর লাভে সন্তুষ্ট হয়ে মহিষী পরাক্রমের সাথে স্বর্গকে পরাস্ত করেন, নিজের জন্য ইন্দ্রের সিংহাসন গ্রহণ করেন এবং দেবতাদের নির্বাসনে বাধ্য করেন। সমুদ্র মন্থনের ঘটনার পর শিব বিষ্ণুর নারী অবতার মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তাদের মিলন থেকে যে শিশুটির জন্ম হয়েছিল তার নাম মায়াপ্পান, যিনি মহিষীকে হত্যা করার জন্য নির্ধারিত হয়েছিলেন। এই হরিহর পুত্র 12 বছর বয়স পর্যন্ত রাজা রাজশেখরের রাজত্বে ভারতের দক্ষিণে বেড়ে উঠতে থাকেন। শেষে শবরীমালা জঙ্গলে ছদ্মবেশী মহিষীকে হত্যা করে তাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেন। আজও দেবতা আয়াপ্পান শবরীমালা মন্দিরে পূজিত হন। মহিষীর পূজা করে প্রাপ্ত অসুরকে মারতে হলে অবশ্যই দেবতা আয়াপ্পানকে পুনরায় মর্ততে আসতে হবে কোনো মানব রূপে। দেবী মহিষীর একটি বিশেষ উপাসনার পদ্ধতি ওই পুঁথি থেকে জানতে পারি। কোন গর্ভবতী মহিষের উপর ওই উপাচার সঠিকভাবে করলে মহিষ রূপী অসুরের জন্ম ঘটবে, আর তাকে বশ করে এই দরজা খোলার ব্যবস্থা করলেই আমার পিতামহের প্রতিশোধ পূর্ণ হবে।
তাহলে প্রতিশোধ ছেড়ে এখানে লুকিয়ে আছেন কেন?
উপাচারে কিছু ভুল হয়ে যায় আমার। আসলে যে তিথি নক্ষত্র মিলিয়ে মহিষের পেট থেকে অসুরের জন্ম লাভের কথা ছিল তা মেলাতে পারিনি। সেদিন রাত আমি কোনোদিন ভুলব না। মাতাল শিবুটাকে নিয়ে গেছিলাম আমার সাহায্যের জন্য। সব উপাচার শেষ করেও জন্ম দিতে পারছিল না বেচারি মহিষটা, যন্ত্রণায় ছটফট করছিল, পেট থেকে বেরিয়ে আসতে চাইছিল অসুরটা। আসলে আমি দেরি করে ফেলেছিলাম, যার ফলে ওটার মধ্যে অসুরের গুণ কমে গিয়ে পশুর গুণ বৃদ্ধি পাচ্ছিল। শেষে বাধ্য হয়ে পেট কাটার সিদ্ধান্ত নিতে হয়।
বেরিয়ে এসে প্রথমে শিবুকে আক্রমণ করে, ধারালো শিং দিয়ে ও শরীর ফালা ফালা করে দেয়। এতটাই বড় হয়ে গেছিল যে খাঁচায় ঢোকাতে সাহস পায়নি, তাই জীবন বাঁচাতে পালিয়েছিলাম। শেষে পুলিশের ভয়ে এখানে আশ্রয় নি, তবে জানতাম ওটা ভালো আছে। নিশতি রাতে টারো পাহাড়ের উপর থেকে আমি ওটার ডাক শুনেছি।
আমার এক ছাত্র বুধিয়া ওটাকে দোস্ত পাতিয়েছে, ভালোই বন্ধুত্ব হয়েছে দুজনের মধ্যে।
অসম্ভবকে সম্ভব করেছে সে, অসম্ভবকে সম্ভব। একমাত্র আশ্রয় ও খাদ্যদাতা ছাড়া আর কারোকে ওটার পাশে ঘেঁচতে দেওয়ার কথা নয়। দাঁড়ান, আপনাকে আর একটা জিনিস দেখানোর আছে।
নিজের প্যান্টের পকেট থেকে একটা বেশ বড় ধারালো নখ বার করে পণ্ডিত।
এটা কি? বেশ ভয়ানক তো।
এই দরজার ওপারে যারা রয়েছে তাদেরই একজনের নখ এটা।
বাপরে, এটা ছুরির চেয়েও ভয়ানক। আপনি কিভাবে পেলেন এটা?
আপনি কি ভাবলেন দরজার ওপাশ থেকে দরজা খুলে এপাশে আসার চেষ্টা হয়নি? সেই চেষ্টাতেই ওই কোণের একটু ফাঁক হয়েছিল, সেখানেই আটকে ছিল তাদের কারো নখ। ওই ফাঁক দিয়ে দেখবেন ওপাশে, ভয় নেই, ওদিকে এখন কেউ নেই। মাঝরাতে তারা আসে, শব্দ পাই আমি।
কৌতূহলী ভুবন এগিয়ে যায়, চোখ রাখে গোল পাথরের এক কোণের ফাঁকে। পেছন থেকে সেই ধারালো নখে ভুবনের গলাটা ফালা ফালা করে দেয় পণ্ডিত। গুহার মেঝে লাল রক্তে ভেসে যায়, নিচে পড়ে ছটফট করতে থাকে মাস্টার। পণ্ডিত তখন মুচকি হেসে দাঁড়িয়ে আছে পাশেই, দম বন্ধ হয়ে আসছে ভুবনের।
কি ভেবেছিলেন নরহরি পণ্ডিত এত সহজে হেরে যাবে? রোজ এখানে বিশেষ যজ্ঞ করে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছি আমি, তারও জন্ম দেবে নতুন রূপ কথার। এ দরজা আমি খুলেই ছাড়ব, জীবন দশায় নরক দর্শন করাবো আমি মর্তবাসীদের। নরক দর্শন।
এদিকে ভুবনের চোখ দুটো অন্ধকার হয়ে আসে, শরীরের আর কোনো নড়াচড়া থাকে না। ভুবনের মুখে শেষ কথা ছিল,
বুঝিয়া
বৃষ্টিতে ভিজে বুধিয়ার জ্বর হয়েছে, শরীরের সাথে মনও খারাপ তার। দোস্তের সাথে দেখা হয়নি, সারাটা দিন ঘরে বন্দি হয়েই কেটেছে তার। দুপুরে জ্বর ছাড়তেই খেলতে যাওয়ার বায়না ধরে সে মায়ের কাছে। ছেলের জেদের কাছে হার মানে মা। মাঠে যাওয়ার আগেই হরিয়ার কাছে খবর পায়, মাঠের পাশের বটগাছের তলায় নতুন সাধু বাবা এসেছেন, হাত দেখে সব বলে দিচ্ছেন। বুধিয়ার মজা লাগে বেশ, এসব নতুন তার কাছে। গেরুয়া ধুতি পাঞ্জাবি পরা রোগা দাড়িওয়ালা এক সাধু বসে আছেন বটগাছের নিচে বাঁধানো চাতালে। একে একে শম্ভু, হরিয়া, বোলা, রাজেশ খেলা থামিয়ে নিজেদের হাত দেখাচ্ছে। সবার এক প্রশ্ন, পরীক্ষায় পাশ করবে কিনা। তবে সব চলছে গোপনে, যাতে একজনের ভবিষ্যৎ অন্যজন জেনে না যায়। সব শেষে বুধিয়ার পালা আসে, বাকিদের ধৈর্য ততক্ষণে শেষ, খেলাতে ফিরেছে সকলে। বুধিয়ার হাত দেখে গম্ভীর হয়ে যায় সাধু বাবা।
তোর বন্ধু ভালো নেই রে বুধিয়া।
বন্ধু মানে শম্ভু?
আমাকে লোকাতে পারবি না খোকা, তোর সিংওয়ালা বন্ধুর কথা বলছি, ভারী কষ্টে আছে সে, এতকে ভালোবাসে সে, তুই কি ওকে ভালোবাসিস? ভালো চাস তো?
আমি দোস্তকে ভালোবাসি, ওর চোখে আমি দুঃখ দেখেছি বটে।
তুই একমাত্র পারবি ওকে ওর দুঃখ থেকে মুক্তি দিতে।
আমি কি করে?
মন দিয়ে শোন, তোর বন্ধু এই জগতের নয়, ওর জগৎ আলাদা, সেখানে ওর মতো অনেক দোস্ত আছে, ওকে সেখানে পাঠাতে পারলেই ও খুশি হবে, শান্তিতে থাকবে, নইলে গ্রামের লোক জানতে পারলে ওকে মেরে ফেলবে রে।
বুধিয়ার চোখের কোণ চিকচিক করে ওঠে, বিশ্বাস জন্মায় সাধুজির ওপর।
কবে কিভাবে করতে হবে? ভুবন মাস্টারকে সঙ্গে নিয়ে যাবে?
সাধু বুধিয়াকে কাছে ডেকে কানে কানে ফিসফিস করে বলে,
এ কাজ তোকে একাই করতে হবে বুধিয়া, একা। ঠিক রাত ১২টায় যখন চাঁদ টারো পাহাড়ের মাথায় থাকবে, তখন তোর দোস্তকে বলিয়ে ভালিয়ে টারোর পশ্চিমে নিয়ে আসবি। নিচ থেকে দেখবি একটা কালো গুহার মুখে প্রদীপের আলো জ্বলছে, সাবধানে নিয়ে আসবি, চিন্তা নেই, আমি থাকব।
বুধিয়া ভেবে পায় না সে একা কিভাবে করবে এসব।
চিন্তা করিস না, তুই পারবি, তোর দোস্তের জন্য এটা তোকে করতেই হবে।
বুধিয়াকে ভরসা যুগিয়ে সাধু এগিয়ে যায় জঙ্গলের পথে। সন্ধ্যাতেই বুধিয়া তার বাবাকে বলে দিয়েছিল যে সে আজ গরমে বাইরে খাটিয়ায় শোবে, ঘুম একটুও আসেনি তার। আকাশের চাঁদ একটু একটু করে টারোর দিকে সরেছে, আর বুধিয়াও এগিয়েছে জলার দিকে। দিনেশের ঘর অন্ধকার, ঘুমানোটাই স্বাভাবিক। দোস্তের ঘরের দিকে এগোয়েছে, দরজা খুলে দাঁড়াতেই প্রাণীটা এগিয়ে আসে বুধিয়ার দিকে। হালকা চাঁদের আলোয় বুধিয়ার মনে হয় যেন এই কদিনে আরো বড় হয়েছে তার দোস্ত। হাতের ইশারায় দোস্তকে ডাকতে থাকে বুধিয়া। প্রাণীটাও অদ্ভুতভাবে বুধিয়ার পেছনে চলতে থাকে। জলা জঙ্গলের প্রকৃতি চাঁদের আলোয় যেন আরো মায়াবী হয়ে উঠেছে। স্তব্ধ এই চরাচরে শুধু জেগে আছে অদ্ভুত দুই বন্ধু। এগিয়ে চলেছে তারা টারোর দিকে। বুধিয়া যেন সেই জাদুকর বাঁশিওয়ালা, অলৌকিক ক্ষমতা তার। প্রাণীটাও আশ্চর্য হয়ে দেখে চলেছে চারিদিক, এই সবকিছুই নতুন তার কাছে। টারো পাহাড়ের গোপন গুহার শেষ প্রান্তে নরহরি পণ্ডিত বসেছে বিশেষ সাধনায়। পাশেই পড়ে রয়েছে গেরুয়া সাধুর বেশ পরচুলা, ছলনায় তার জুড়ি মেলা ভার। বহু বছরের তার প্রতীক্ষা সমাপ্তির পথে। এই কয়েক বছর সে রোজ এখানে সাধনা করে গেছে ওই দরজার ওপারে থাকা অসুরদের উদ্দেশ্যে। তারাও হয়তো এই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাছাড়া মর্ততে যে পরিমাণ পাপ বেড়েছে আর দৈবিক ক্ষমতা কমেছে, তাতে আসুরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সাধনার সময় পণ্ডিত শুনেছে দরজার ওপারের বিভিন্ন পদশব্দ, যে স্বপ্ন তার পূর্বপুরুষ দেখে গেছিলেন তা বুধিয়ার হাত ধরে বাস্তব হতে চলেছে। শুরু হতে চলেছে আসুরিক যুগের, দেবতার নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে ছোট ছোট জাতি উপজাতিদের ওপর অত্যাচারের মাশুল গুনতে হবে সকলকে। ছোট্ট একটা প্রদীপ সে গুহার মুখে জেলে রেখেছে, বুধিয়া ঠিক আসবে তাকে নিয়ে। পাথরের খাঁজে খাঁজে পা ফেলে এগোচ্ছে বুধিয়া। চাঁদের আলোয় পাহাড় চড়াই প্রথম, দোস্ত পেছনেই আছে, তার পায়ে যেন চুম্বক। পাহাড়ের ঢালে অবলীলায় হেঁটে চলেছে সে, প্রদীপের আলো এগিয়ে আসছে। প্রায় পৌঁছে গেছে বুধিয়া, প্রাণীটা আকাশের দিকে মুখ করে একটা ডাক ছাড়ে। তারোর পাথরে সেই ডাক প্রতিধ্বনিত হয়। গুহার ভিতরে প্রবেশ করে অবাক হয়ে যায় বুধিয়া, তার চেনা পাহাড়ে যে এরকম অচেনা গুহা থাকতে পারে তা কল্পনা করেনি বুধিয়া। সাধুকে কোথাও দেখতে পায় না সে, শুধু প্রদীপ জ্বলছে একটু দূরে দূরে। সেই আলো অনুসরণ করতে থাকে দুজনে, একটু একটু করে গভীরে প্রবেশ করে একটা গোল বিশালাকায় পাথরের সামনে এসে দাঁড়ায় তারা। বুধিয়া বুঝতে পারে এটাই সেই দরজা, কিন্তু দোস্ত কোথায়? পেছনে কেউ তো নেই তার। হঠাৎ একটা গোঙানির শব্দ কানে আসে বুধিয়ার। পেছনের দিকে দৌড়াতে গিয়ে পড়ে যায় বুধিয়া। পাশেই নজরে পড়ে সাধুর পরচুলা গেরুয়া বস্ত্র। তাহলে কি সেই সাধু ভণ্ড ছিল? উঠে একটু এগোতেই বুধিয়া দেখতে পায় তার দোস্ত হাত দুটো দিয়ে নরহরি পণ্ডিতের গলাটা চেপে ধরেছে। সেই হাতের ভয়ানক নখগুলো গলায় ঢুকছে পণ্ডিতের। পণ্ডিত ছটফট করে চলেছে চিমনির কাছে ঢুকে যাওয়া পতঙ্গের মতো। কিছু বলার চেষ্টা করলেও মুখ থেকে কথা বার হচ্ছে না। দোস্তের চোখের দিকে তাকিয়ে বুঝে গেছিল বুধিয়া যে কোনো পুরনো রাগের বহিঃপ্রকাশ। প্রাণীটা চিনতে পেরেছে পণ্ডিতকে, পালিয়ে গেছিল সেদিন, আজ আর না। কয়েক মুহূর্তেই পণ্ডিতের নিস্তেজ দেহ পাথরের মেঝেতে ছুঁড়ে ফেলে প্রাণীটা। দেহ পড়ে গড়িয়ে যায় দরজার দিকে, সেই দরজা যা খুলে ফেলতে চেয়েছিল পণ্ডিত, শুরু করতে চেয়েছিল অন্ধকারময় এক যুগের। বুধিয়া এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, দোস্তের দিকে নজর দিয়ে চমকে উঠল সে। সারা শরীর যেন কাঁপছে তার, চোখে যেন আগুন। তাকিয়ে আছে সে দরজার দিকে। দোস্ত কি দরজার ওপার থেকে কিছু আওয়াজ পেয়েছে? ওর ভিতরের কোনো লুকোনো শক্তি জেগে উঠছে? সত্যি কি তার মতন অনেকে আছে ওপারে? ভেবে পায় না বুধিয়া কি করবে। হঠাৎ প্রাণীটা এগিয়ে যায় দরজার দিকে, খেলতে শুরু করে পাথরটা। পণ্ডিত জানত একবার তাকে এখানে আনলে সে ওপারের ডাক অস্বীকার করতে পারবে না। পাথরের চাকা বিশাল শব্দে একটু একটু করে গড়াতে শুরু করল। ওপারের কালো নিকষ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না বুধিয়া, শুধু একটা কর্কশ ডাক ভেসে আসছে পাতালের গভীর অন্ধকার থেকে। কিছুটা ফাঁক হতেই বুধিয়াকে আশ্চর্য করে প্রাণীটা একটা ডাক দিয়ে দরজার ওপারে ঢুকে যায়, অন্য জগতের দিকে। ওই দিকে যেতেই বুধিয়ার ভিতরে কিসের একটা আলোড়ন ঘটল জানা নেই, এক ছুটে গিয়ে সে ঠেলতে শুরু করল পাথরটাকে, আর সেটা বিকট আওয়াজ করে নড়ে উঠে গড়াতে থাকল। দ্রুত ফাঁকটা আবার বন্ধ হয়ে যায়। নিজের শক্তিকেই বিশ্বাস হল না বুধিয়ার, তার মাথাতে ওটা বন্ধ করার বুদ্ধি বা এলো কি করে? শুধু দোস্তের জন্য চোখে জল আসে তার। পাহাড় থেকে নেমে আসার সময় খুব ফাঁকা ফাঁকা লাগে বুধিয়ার। ঘরে ফিরে এসে আর ঘুম আসে না বুধিয়ার। কানে ভেসে আসে দোস্তের সেই ডাক, যেন পাথরের ওপার থেকে ভেসে আসছে। ভোরের দিকে ঘুমের সাগরে ডুব যায় সে। বুধিয়ার মা বাবা সকাল সকাল উঠে পড়েছে। আজ বিশেষ দিন, মহা থিরুমল সংক্রান্তি। কেরালে পাথনামথিত্তায় থাকাকালীন শবরীমালার মন্দিরে এই বিশেষ দিনে পুজো দিতে যাওয়ার সময় জঙ্গলের ভিতরে ফুটফুটে একটা ছেলে কুড়িয়ে পায় বিনোদ। শত ডাকাডাকিতেও আশেপাশে কাউকে খুঁজে পায় না ওরা। ওই ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে ওই শিশু এলো বুঝে উঠতে পারেনি সে। সাথে থাকা তার জ্ঞাতি ভাই বলেছিল বাচ্চাটাকে আপন করে নিতে। ও নাকি ঈশ্বরের দান, স্বয়ং আয়াপ্পানের আশীর্বাদ, যে আয়াপ্পানের হাতে মহিষীর উদ্ধার হয়েছিল এই জঙ্গলে। মেলায় এক সাধু বুধিয়াকে দেখে বলেছিল কোনো ভালো কাজ নাকি লেখা আছে ওর কপালে। শত দোলাচল নিয়ে মন্দিরে পুজো দিয়ে রূপার কাছে ছুটে গেছিল বিনোদ। রূপাও আপন করে নিয়েছিল ছোট্ট শিশুটাকে। নিজেদের সন্তানের কথা মাথায় আনেনি ওরা। বিনোদকে সে বলেছিল হয়তো ঈশ্বরের ইচ্ছা এই শিশুকে তারা মানুষ করবে। আজই সেই বিশেষ দিন, এই দিনটাকে বুধিয়ার জন্মদিন হিসেবে পালন করে ওরা। খাটিয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন বুধিয়া, বিনোদ এসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বাড়ির গরু ছাগল সকলেই অপেক্ষা করে বুধিয়ার ঘুম ভাঙার। ওদের চোখের ভাষা বোঝার এ সংসারে যে কেউ নেই তেমন।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, নীল, তমাল, এনামুল, বর্ণিশা এবং বুবাই। শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টে শাইন। গল্পটি আমরা নিয়েছি মিডনাইট হরর স্টেশন ও অলৌকিকের খোঁজে ফেসবুক গ্রুপ আয়োজিত দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা থেকে। শুনছিলেন পার্থ মুখার্জির কাহিনী তারো পাহাড়ের রূপকথা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।